FM. The night comes alive. Bishash korana korata apnar bepar.
Yes. বিশ্বাস করে না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় রাত 11:59। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম বছরের প্রথম এপিসোডে। এবং লাস্ট ইয়ারে আমরা যে সমস্ত অতিথিরা এসেছিলেন তাদেরকে শুরুতেই ধন্যবাদ জানাতে চাই এবং তাদের জন্যই একটা চমৎকার বছর আমরা পার করেছি এবং আপনাদের কাছ থেকে অসংখ্য দারুণ ঘটনা পেয়েছি। তো যাই হোক, আমরা চলে যাব ঘটনায় এবং আমাদের প্রথম ঘটনাটি যথারীতি একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই এবং আশা করছি যে এই ইমেইলটি আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি কনফার্ম হয়ে নিয়েছিলাম, আমি আরো একবার ইমেইল করেছি এই ঘটনাটি কতটুকু সত্য সেটা জানানোর জন্য। আমরা এরকম যাচাই বাছাই করেই নেই প্রতিটি ঘটনা। তারপরেও যে শুরুতেই বললাম যে বিশ্বাস করা বা না করা লিখলে আপনার ব্যাপার, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি নাম প্রকাশ করতে ইচ্ছুক না, আমি রাব্বি, বাসা ঢাকার মগবাজারে। আমার ফোন নাম্বার, তারপর তিনি ফোন নাম্বার দিয়েছেন। স্টুডিওতে এসে এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো সময় হবে না আমার, তাই অনুরোধ করছি ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আমার ঘটনাটি যদি ভালো লাগে পড়ে শোনাবেন। জেলা বরিশাল, বাকেরগঞ্জ থানাধীন গবাই ইউনিয়নের একটি গ্রাম শিয়ালখুড়ি। এই গ্রামের হাই স্কুলের আশেপাশেই একটা বড় গোষ্ঠী বা বাড়ি আছে। এরা আমার আত্মীয় হয় সম্পর্কে। তো আমার এক আত্মীয় বরিশালে ছিলেন এবং আমরাও বরিশালে ছিলাম। আমার এক আত্মীয় মানে সে হচ্ছে আত্মীয় হচ্ছে চাচা বা মামা, এরকম চাচা প্লাস মামা এরকম ব্র্যাকেটে লেখা। আজ থেকে 3-4 বছর আগে মারা যান। তখন কোনো কারণবশত আমি এবং আমার মা বরিশালে ছিলাম। যেহেতু বরিশালেই আছে, তার লাশ না দেখতে গেলেই নয়, সামাজিকতা রক্ষার্থে আমি আর আমার মা সে বাড়িতে গিয়ে উপস্থিত হই। আমরা ছেলে ও পুরুষ মানুষ সবাই বাড়ির ভেতরের উঠোনে বসেছিলাম আর বাড়ির ভেতরে সব মহিলার অবস্থান করছিল। তার লাশ বাড়ির বাইরে এনে উঠোনের এক কোনায় গোসল করানো হচ্ছে, খাটিয়া তৈরি হচ্ছে, কিন্তু তার পাশে আরো একটা খাটিয়া করা হচ্ছিল। আমি কিছুই বুঝছিলাম না। আর আমাদের বরিশালে খুব বেশি একটা যাওয়া হয় না বলেই সেখানকার কাউকে তেমন ভাবে চিনি না, যদিও রক্তের আত্মীয়। এসব দেখে জিজ্ঞাসাও করতে পারিনি কে কিভাবে ভেবে বসে কে জানে। পরক্ষণে ভেবেছিলাম কোন মহিলাও মারা গিয়েছে হয়তো, যার জন্য লাশ বাইরে আনেনি, বাড়ির ভেতরেই লাশ রেখেছে। গ্রামের লোকজন আর আবার হাদিসের নিয়ম অনুযায়ী কাজ করে থাকে। পুরুষের লাশ তার স্ত্রী দেখে না, আবার স্ত্রী জাতির লাশ সব পুরুষ দেখতে পায় না। আমি সেই ভাবনা মাথায় নিয়েই বসেছিলাম আর এটা ভাবাই স্বাভাবিক ছিল। এরপর লাশ প্রস্তুত হয়ে গেলে জোহরের আজান আমরা শুনতে পাই। সবাই নামাজ পড়ে এসে জানাজা পড়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি তখন নোটিস করি যে সেখানে মাত্র একটা লাশের জানাজার প্রস্তুতি চলছে, অন্য খাটিয়া কাফনের ওপর। সেটার কি হলো? মনে খটকা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি জানাজা না পড়ে অন্য খাটিয়ার কাছে যাই, গিয়ে পর্যবেক্ষণ করতে থাকি। সবকিছুই সে বেশ স্বাভাবিক ছিল। ওইদিকে জানাজাও শেষ। জানাজা শেষে এরই মাত্র লাশের খাটিয়া নিয়ে সবার সাথে কবরস্থান পর্যন্ত যাই। গিয়ে দেখি কবরস্থানে পাশাপাশি দুটো কবর খোঁড়া। সেটা দেখে আমার কৌতূহলের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। কোনোভাবেই আমার মনের খুঁতখুঁতে ভাব দূর হচ্ছিল না। কৌতূহল আমাকে অনেকটাই অন্য মনস্ক করে দিয়েছে। কবর দেয়া হচ্ছিল তখন, যখন তখন আমি শূন্য দৃষ্টিতে একটা কথাই ভেবে যাচ্ছিলাম, ওই খাটিয়াটা কিসের? ওইখানে কাফনের কাপড় রাখা, আগরবাতি এনে রেখেছে, খাটিয়াটাও ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা, কিন্তু কেন? এদিকে কবর খোঁড়া হয়েছে দুটো, অথচ লাশ এসেছে একটি। তবে বাকি খাটিয়া, কাফন, কবর এসব কিসের জন্য? আর কেই বা এমন মারা গেল যার কথা জানলাম ও শুনলাম না মাত্র? লাশের দাফনের কাজ শেষ, সবাই মোনাজাত শেষে কবরস্থান থেকে বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল আর আমি ফিরে ফিরে কবরটাই দেখছিলাম। এত সবকিছু দেখে না বুঝে একটা লোককে জিজ্ঞাসাই করে ফেলি, ভাই এসবের কারণ কি? সে আমাকে বলে, আজকেই জানতে পারবেন, এখন জিকির করতে করতে বাড়ি চলুন, আগে বাসায় এসেছি। এক থেকে 1.5 ঘন্টা হয়েছে মাত্রই। আমার আর এক আত্মীয় স্বজন যার দাফন হয়েছে, তার আপন ছোট ভাই মারা গেলেন। যিনি মারা গেছেন তিনি হঠাৎই মারা গেছেন এবং তিনি তার বড় ভাইয়ের জানাজাও পড়েছিলেন। পরবর্তীতে দ্বিতীয় খাটিয়ায় করে তাকে নিয়ে যাওয়া হয় এবং মাসের কবরে শায়িত করা হয়। অগ্রিম খাটিয়া তৈরি, কবর খুঁড়ে রাখার আসল কাহিনী জানতে পারি আমার আম্মু ও এক ভাইয়ার কাছে। আমার আম্মু আগে জানত না এসব, সেদিন ওই বাড়িতে গিয়ে জেনেছে, আর ভাইয়া আগে থেকেই সব জানত। মূল ঘটনা হচ্ছে এই বাড়িতে একটা রেওয়াজ আছে, এই বাড়িতে যদি কেউ মারা যায় তবে তার দাফন করে আসার পরপরই কিংবা ওই দিনই আরো একজন বা দুইজনের মৃত্যু হবেই। এজন্য কেউ মারা গেলে অন্য একটা লাশ দাফনের সকল ব্যবস্থা করা হয়ে থাকে অনেক অনেক বছর আগে থেকেই। নাকি এইরকম মৃত্যু হয়ে আসছে, মারা গেলে দুই তিনজন একদিনেই মারা যাবে, এর কারণ কি সেটা আমি জানতে পারিনি। হয়তো সামনের কোন একটা সময়ে আবার শুনতে পারবো কে কে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি আমার আত্মীয়ের বাড়ির ঘটনা, আমি জায়গার নাম উল্লেখ করে দিয়েছি, খোঁজ নিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন, ঘটনাটি যদি ভালো লেগে থাকে পড়ে শোনাবেন। তো এই ছিল ঘটনা, খুবই অদ্ভুত। আমার ভাবতে খুব সময় লেগেছে যে একটি বাসা থেকে যখন কেউ চলে যান তখন আরো একজনকে, সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে মনে মনে প্রস্তুতি নিতে হয়, হয়তো আমারও যাওয়ার সময় চলে এসেছে। ও মারা গেলেন, মানে একজন মারা গেলেন, সুতরাং যে কেউ, পরিবারের যে কেউ বিনা কারণে মারা যাবেন, এই রেওয়াজ নাকি বহুদিন থেকে চলে আসছে। অদ্ভুত ব্যাপার না? খুবই অদ্ভুত। আপনি চিন্তা করুন যে আপনার পরিবারে যদি এরকম ঘটনা ঘটে। মৃত্যু এমন একটা জিনিস যেটা অনিবার্য, যেটা সবাই জানে, আমরা সবাই জানি যে আমরা মারা যাব, কিন্তু আমরা কেউ এটা একসেপ্ট করতে পারি না। আমরা ভাবতে পারি না যে আমি এখন মারা যাব, এটা কেউ ভাবতে পারেন না, এটা ভাবতে চান না কেউ। তো এটা নিয়ে আসলে মানে এটা হচ্ছে সবচেয়ে ধ্রুব সত্য যে আমরা সবাই একদিন মারা যাব। কিন্তু এইভাবে একজন মারা গেলে আরেকজন মারা যান, এই ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আমি বিশ্বাস করি আপনাদের কাছে এরকম অদ্ভুত সব ঘটনার সম্ভার রয়েছে। যদি সময় পান, যদি লিখে পাঠাতে চান, তাহলে আরো একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm। চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথি আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই, হ্যাপি নিউ ইয়ার, অ্যান্ড আজকে স্টুডিওতে সময় করে আসার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ।
হ্যাপি নিউ ইয়ার রাসেল ভাই, সেই সাথে রেডিও ফুর্তির সকল লিসেনারদেরকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার।
আমি শুরুতে একটু বলতেই চাই যে আপনি অনেক দূর থেকে আসেন, এখন ঢাকায় থাকার সচরাচর আপনার হয় না, আপনি দূর থেকে আসেন এবং অনেক কষ্ট করে আপনাকে আসতে হয়, অনেক কষ্ট করে আপনাকে ফিরতে হয়, তারপরেও এটা ভালোবাসা ছাড়া আসলে সম্ভব না। আপনি যে আসেন এর জন্য আপনাকে আসলেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সকলের পক্ষ থেকে, সকলের অনুমতি না নিয়েই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
সত্যি কথা বলতে রাসেল ভাই, আসলে মানে লিসেনারদের ভালোবাসার কারণেই আসা, ওনাদের যদি ভালোবাসা না থাকতো আসলে এত দূর থেকে কষ্ট করে হয়তো আসা হতো না। এই জন্য আমি সকল কৃতজ্ঞতা জানাতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের উপর, এবং সেই সাথে সকল লিসেনারদের প্রতি যাদের ভালোবাসাই আসলে আমাদেরকে এখানে নিয়ে আসে। এর জন্য আসলে কষ্ট ওরকম কিছুই মনে হয় না। আর সেই সাথে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই আমাদের রাজবাড়ি ভৌত টিমের সকল সদস্য এবং আমার স্টুডেন্ট যারা শুনছে, এবং মানে আমার যত বন্ধু বান্ধব তাদের সকলের সহযোগিতা, এবং ওরা সবাই আমাকে ঘটনা সংগ্রহ করে দেয়, না হলে আমার আসলে একার কোনো কৃতিত্ব নাই, এদের সকলের সহযোগিতাই আমি আসলে বলতে পারি। তো যাই হোক রাসেল ভাই, আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করবো, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি, দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। ফার্স্ট যে ঘটনাটি আমি এখন শেয়ার করবো, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এখানে ওনার নামটি আমি বলছি না, অন্য সবকিছু আমি বলছি। উনি ওনার এখন রাজবাড়ি সদর যে উপজেলা, রাজবাড়ি সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে যেটাকে আমরা মুদিখানার দোকান। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ি জেলা থেকে একটু ভিতরে, 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেঁচে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং এক দুইজন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা।
আচ্ছা,
ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই আপনার দোকানে তো, বিশেষ করে মুদিখানার দোকানে, অনেকে তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। আসলে আসলে ভাই অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল, তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া, তখন উনি বলেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে, তারপরও যেহেতু অনেক সুন্দর মানে ওনারও পছন্দ হয়ে গেল, উনি বললেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায় আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে এক সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেবো। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টে গেলেন না, এতে উনি অবাক হলেন কি ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ি শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল, আমরা জানি কাল বৈশাখী ছটা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি, বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ি জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ি জেলার যেই লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল, ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ি জেলার বিদ্যুৎ টোটালি টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তো যারা এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওই ওটার মধ্যে দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই, যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের যেতে ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও।
আচ্ছা,
তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। রাসেল ভাই, ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ি জেলা যে রাজার নামে হয়েছে, রাজা সূর্যকুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি একসময় ওখানে ছিল এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে, সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোন সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করবো। রাসেল ভাই, ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভেতর যেতে হয় আরকি। তো উনি যখন যাচ্ছিলেন ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারি টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছে কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির স্রোতে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি, এটা আমরা ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন, দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল
ওই মোমেন্টে
জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার জ্বলছে না, কেন কোনো একটা সমস্যা হতেই পারে, এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ভরে নিয়ে যাই আর কি। তো যেই ভাবা সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠান, উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। রাসেল ভাই, উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান, দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে এবং যে ব্যাগটা মাছের ব্যাগটা ছিল সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফিরানো হয়। তো এই জ্ঞান ফিরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওনার স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন, এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছে, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে।
আচ্ছা,
তখন উনি চিন্তা করেছেন যে হয়তো বা কোন মাছ হয়তো বা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কনুই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে।
আচ্ছা,
তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে, মানে এতটুকু ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই, পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলা এইভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে, সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যে আঙ্কেল আর কি ওনাকে একটু ভৎসনা করলেন। আচ্ছা, উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানর্মাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত গিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওই দিন একদম বাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত গিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন দেখে উঠোনে 15-20 বাচ্চা খেলাধুলা করছে।
আচ্ছা,
এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপটা প্রকৃতি, এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকা ছিল, বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করলেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে সবাই, ওই বাচ্চা 15-20 বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে, এবং ঘন অন্ধকার ছিল ওই পাশে, জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল, তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি, গতকালকে ঘটনা ঘটলো আজকে এটা। তো উনি চিন্তা করলেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে তোমরা দেখেছ কি? সবাই এক বাক্যে বললো, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, ওটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসল ভাই, এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক একটা কি দুটোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধ গোকুল বলি, আর আঞ্চলিক ভাষা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে, কোন অঞ্চলে খাটাস, কোন অঞ্চলে নীল, এই ধরনের শব্দে এই প্রাণীকে ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো এই ধরনের প্রাণী হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রসুল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে মানে অবজারভেশন করার পর ওনার চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3rd দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন আসল ভাই টর্চ জ্বালিয়েছে, তখন দেখে যে একটা ছোট্ট বাঘ টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যে ঘটনাটা ঘটে চলছে এটা কোন এটা
স্বাভাবিক কোন
স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিত ভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এই কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো ওনার দোকানে একজন হুজুর আসলেন, হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে
কাস্টমার
পাওয়া গেছে, ওনাকে বললেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন এটা তো খাসির চামড়া, খাসির শুকনো চামড়া। এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। যাই হোক তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছে।
আচ্ছা
রাসেল ভাই, পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসে, বলছে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন এটা জেনে আপনার কি দরকার? কারণ না বলো দরকার আছে, কারণ এটা নিয়ে আমার আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাতে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ হয় ওরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন অনেক সময় জিন ভূত তারান, এই জন্য হয়তো কোনো দুষ্ট চিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পরে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্তে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছ। তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটছিল।
আচ্ছা,
তখন ওই হুজুর বলেন এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। আসলে আমাদের রাজবাড়ির শহর থেকে এক কিলোমিটার, এক থেকে দেড় কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেয়। তো ফেলে দেওয়ার পরে আসলে ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটা রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছে। মানে ওনার দোকানে দেখে কোন মানে রেগুলার যারা কাস্টমার তারা অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনি খুব অবাক হচ্ছিলেন কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন। তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোন প্যারানর্মাল বিষয়গুলো বন্ধ হয়েছে। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা উনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে, যখনই কে বলে তখন লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ভাই ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোন পথ, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোন সমস্যা শুরু হলো কিনা। এরকম রাসেল ভাই এরপরে উনি চিন্তা করেন যে না, আমার আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন আসলে ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো, গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাভ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন ঋণের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাভ দিয়ে চলে যায়। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনার বাড়ি ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এভাবে চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন, ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে, তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি, আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো তিনটা ছেলে সন্তান এবং দুইটা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়।
আচ্ছা,
মানে কোন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোন লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্ট ভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন।
আচ্ছা,
তো এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যে আমি নামটা না বলি। এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি।
থ্যাংক ইউ সো মাচ, অনেক অসাধারণ একটা ঘটনা। এবং ঘটনার শুরুটা যেখান থেকে, আমি প্রথমেই মানে ভাবতেও পারিনি যে কেউ মাছ নিয়ে আসবে বাসা থেকে এবং সেই মাছের ব্যাগের মধ্যে ছোট বাচ্চার হাত পাওয়া যাবে। এটা খুব অদ্ভুত একটা চিন্তা এবং একটা অদ্ভুত একটা ব্যাপার যে এইটা কিভাবে হতে পারে। আমি অনেক ভাব ভেবেও আমি থাকে না যে কোনো ঘটনা বলার সময় আপনি পরে কি হবে কিছুটা আন্দাজ করতে পারেন, এটা একদম আন্দাজ ছাড়া ছিল আমার জন্য। আর পুরো ঘটনাটা আপনারা অনেকেই ফেসবুকে লিখছেন, ফেসবুকে কথায় আমি একটু পরেই ফিরে আসব, এবং আপনারা লিখছেন যে ঘটনাটা অনেক চমৎকার হয়েছে এবং সবাই নতুন বছরের শুভেচ্ছাও দিচ্ছেন। তো আমি ফিরে আসবো কিছুক্ষণ পরে ছোট্ট একটা বিরতি নিয়ে, একেবারেই ছোট্ট বিরতি। সো কোথাও যাবেন না, আমার সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুটের এফএম এন্ড ডু ফুটি। ফিরে আসছি 30 সেকেন্ডের বিরতির পরে।
ফুট এফএম, বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ওয়েলকাম ব্যাক ফিরে এলাম আবার আমি রাসেল এবং শুনছেন রেডিও ফুটের FM চলছে নিমের ফুট FM এন্ড হুসেইন। এছাড়া আমাদের সঙ্গে আছেন সাব্বির হুসাইন, দ্বিতীয় অতিথি এসছেন তিনি ঢাকা থেকেই, এবং তার কাছে আমরা তার একটি ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় অতিথির ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাবো।
আসসালামু আলাইকুম রাসেল ভাই। ডিয়ার লিসেনার্স, সবাইকে শুরুতে ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা। আমার নাম ইয়াসিন মাহমুদ চন্নাট, আমি এসেছি পুরান ঢাকা কলতাবাজার থেকে। তো ভাইয়া ঘটনায় চলে যাই
প্লিজ।
এই ঘটনাটা আমার একটা দুঃসম্পর্কের চাচু সেলিম চাচুর লাইফের ঘটনা। তো প্রথমে শুরু হয় তার ঘটনাটা প্রথমে শুরু হয় তার বিয়ের ঠিক এক থেকে দুই মাস পরে। সে চাচিকে বলতেছিল যে আমাদের এখানে রাতের বেলা তো নূপুর পরে হাঁটাহাঁটি করে, তুমি শুনলো ভাবে না। তো চাচি মনে করে হয়তো মজা করছে, ফান করছে। তো চাচুর পরে কিছু বলে না। তো কয়েকদিন পরে চাচুর জাব্বু, মানে চাচির শ্বশুর, ওনার শরীর খারাপ হয় রাতের বেলা। তো রাত এখানে তিনটা বাজে, ওটা শ্বশুরের জন্য কিচেনে স্যালাইন বানানোর জন্য চাচি যায়, ঘরোয়া স্যালাইন। তো হঠাৎ করে চাচি শুনতে পায় দৌড়ে কে জানি পায়ের নূপুর পড়া সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে। আওয়াজটা খুবই স্পষ্ট ছিল। তো চাচি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চাচুকে ঘুম থেকে উঠেন। তো চাচু আসার পরে চাচুকে বলা, দেখেন আপনি শুনতে পান নাকি। কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচু শুনতে পায় হ্যাঁ নূপুর পড়া কে যেন উপর থেকে আবার নিচে নামছে। তো চাচু আর দেখার মতো সাহস করেনি, তো চাচিকে নিয়ে ভিতরে চলে যায় কিচেন থেকে। তখন চাচু চাচিকে বলে এটা শুরু হয় কবে থেকে, ঠিক তাদের বিয়ের কয়েক বছর আগে, চাচুর বয়স যখন 14 কি 15। তখন চাচু শুয়ে আছে তার ঘরে, তার একটা অভ্যাস সে জানালা খুলে ঘুমায়। আর তাদের জানালার পিছনে ছিল ঝোলপাড়, পুরান ঢাকাতে ঝোলপাড় বলে, মানে ড্রেনেজ, বড় ড্রেনেজ গুলো। তো হঠাৎ করে রাতের বেলা কে যেন চাচুর মানে খোলা জানালার মধ্যে ছোট ছোট ইট মারছে। চাচু যখন বলে কে, শব্দ করে বলে কে, কিছুক্ষণ বলার পরে 10 ইঞ্চির যে ইটা গুলো আছে না বড় ভাই রাসেল ভাইয়া, কেউ যদি 10 ইঞ্চির ইটা রাত 3টা আর এটা দিকে জানালার মধ্যে মানে কি পরিমাণ শব্দ হতে পারে,
অনেক
ধাম করে আওয়াজ হয়েছে। তখন তো চাচুর তখনও বুঝে নেই প্যারা নর্মাল কিছু একটা। তো চাচু চিলাচিলি করে তো লাইট টাইট জ্বালা, সাথে সাথে টর্চ লাইট জ্বালা গলিতে মারে, দেখে কিছুই নেই। তখন চাচু মনে হয় না এটা তো সাধারণ ব্যাপার না, চাচু আর সাহস না দেখে জানালাটা লাগায়, লাগিয়ে আবার শুয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পর লোহার রড দিয়ে কেউ যদি জানালার মধ্যে সজোরে বাড়ি মারে, যে আওয়াজটা হবে জানালার, বাড়ি মারলো তার জানালায়, চাচু আর খুলে নেই। তার কয়েকদিন পরে রাত 3টা বাজে চাচুর ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়। তো চাচু ওয়াশরুমে যাবে, তো এত কষ্ট করে 2টা গেট না, তাদের ওয়াশরুমটা ছিল মানে 2টা গেট ক্রস করে যেতে হতো পুরানা বাড়ি। তো বলে ওই 2টা গেট ক্রস না করে দাদুর ঘুম না ভাঙায় ঝোলপাড়ের পাশে বসলে, এবারে ছোট কাজ ছিল। তো চাচু বসে ওয়াশরুমে কাজ করার জন্য, তো ঘুমের ঘরেই সাইডে দেখে কি ঝোলপাড়ের সাইডে কি যেন একটা বসে আছে বউয়ের মতো। চাচু মনে করে ঘুমের ঘরে আছি কি নাকি দেখছি। তো চোখ 2টা ডলা দেয়া আবার যখন তাকায় তখন দেখে যে না, পুরা ঘুমটা দেয়া একটা নতুন বউ বউয়ের মতোই বসে আছে। তখন চাচু বলে রাত 2টা আর এটা সময় তো ভালো জিনিস জেনের সামনে বসে পাশে বসে থাকবে না। চাচু ওই অবস্থায় কোনো মতে আবার তার ঘরে দৌড় দেয়। তো এই জিনিসটা এখনো তাদের পিছা ছাড়েনি। কয়েকদিন আগে চাচুর যে ছোট ভাই ছিল, তো তাদের ওই বাসা পুরানা বাসা এখন ভেঙে 6তলা করা হয়েছে। তো হঠাৎ করেই বাত ওয়াশ হয়ে যাবে, তো টাঙ্কিতে পানি নেই। তো ছোট ভাইকে পাঠায় যা উপরে যা, 4তলা 5তলা সুইচ, টাঙ্কির সুইচটা ছেড়ে দিয়ে। তো সাডেন মানে আনফর্চুনেটলি 3তলার এই লাইট অফ ছিল, সিঁড়ি কোঠার 3তলার লাইট অফ। তো দেখে কি সিঁড়ির মাঝখানে পুরা মাথার সব চুল নামিয়ে কে যেন বসে আছে আর অনেক মানে শ্বাস নিচ্ছে জোর জোরে শোনাই যাচ্ছিল। তো ও যে পিছিয়ে যাবে এই সুযোগটাও নেই, সামনে যাবে ওই সুযোগটাও নেই, জিনিসটা তার থেকে কিছুটা দূরে। তখন জিনিসটা বুঝতে পেরেছে যে তার সামনে আমাদের চাচুর যে ছোট ভাই শিয়াব ওর উপস্থিতি। জিনিসটা দেখে বাম হাত দিয়ে রেলিং এ এত জোরে একটা বাড়ি মারে, 1তলা থেকে 6তলা রেলিং আওয়াজ হয়। তো আওয়াজটা বাসার সবাই কম বেশি শুনতে পায়। তো কোনো মতে শিহাব দৌড়ে 1তলায় যায়, যায় তার ভাইকে বলে যে আওয়াজটা শুনছ, বলে হ্যাঁ শুনছি। তারপর সবাই উপরে পর্যন্ত উঠে, উঠার পরে আর কিছু দেখতে পায় না যে এরকম কিছু আছে তাদের উপরে। ঘটনা এখনো চলছে দু একদিন পর পর।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে হুসাইন আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সম্পদ ইসলাম রাজ, তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুটবল এফএম এন্ড ডু ফুটবল
এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
আসসালামু আলাইকুম রাসুল ভাই, তুমি আমার সালাম নেবেন, আশা করি আপনি ভালো আছেন। আমি লিটন খুলনা থেকে বলছি, আমি ইজিবাইক চালাই। তো আমার সাথে ঘটনাটি গত বছর ঘটে, গত বছর ডিসেম্বরে প্রায় রাত 8টার দিকে আমি খুলনা আড়াইশবুরের সামনে একটা চার দোকানে চা খাচ্ছি। তা হঠাৎ একটা লোক আমার সামনে আসলো, এসে বললো, ভাই গাড়িটা কার? আমি বললাম, ভাই এটা আমার। তা লোকটা আমাকে বললো, ভাই কিতাব যাবেন? আমি বললাম, ভাই কোথায় যাবেন? তা লোকটা আমাকে বললো, ভাই আমরা যাবো হুগেরহাট, আপনি যাবেন? তো আমি বললাম, যাবো ভাই, আপনি আপনারা অ্যাম্বুলেন্স রেখে অটোতে যাবেন, কি ব্যাপার? তা লোকটা আমাকে বললো যে ভাই আমাদের একটু টাকা পয়সার সমস্যা, এই জন্য আর কি আমরা ইজি বাইকে যাবো। লোকটা আমাকে আরো একটা কথা বললো যে ভাই আমরা একটা মরণ হাস নিয়ে যাবো, তা আপনি কি যাবেন? তা আমি আবার কি মনে করে লোকটাকে বললাম, হ্যাঁ ভাই যাবো। তো লোকটা আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কত ভাড়া, আমার গাড়ি ভাড়া কত? আমি বললাম যে ভাই 2000 টাকা লাগে। তো লোকটা আমাকে বললো, না ভাই এত টাকা আমার কাছে নাই আর আমরা এত টাকা দিতে পারবো না। তো আমি বললাম যে ভাই কত টাকা দিতে পারবেন আপনি? তো লোকটা আমাকে বললো যে ভাই আমরা 1000 টাকা হলে দিতে পারবো। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। তো লোকটা আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, আপনার গাড়িটা নিয়ে আমাদের ওই 250 মিটার ভিতরে আসুন, হাসপাতালের ভিতরে আসুন। তো আমি গেলাম, এবার তাদের উঠালাম গাড়িতে, লাস্টটা উঠালাম, এবার তাদের নিয়ে রওনা করলাম। আমি যে সময় রওনা দিয়েছি সে সময় আনুমানিক রাত 9টা বাজে। এবার তাদের নিয়ে যখন রওনা করলাম, তারা দুজন পুরুষ দুজন মহিলা, সারা রাস্তা ধরেই তারা কান্নাকাটি করতেছে, আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। তো ফকিরহাট যে সময় আসলাম অনেক রাত, এবার ওখান থেকে আরো 15-20 কিলো ভিতরে তাদের বাড়ি। তো গেলাম তাদের বাড়ি, তাদের লাশ নামালাম, তাদের লোকজন নামালাম, জিনিসপত্র নামালাম। এরপর ওই লোকটা আমাকে গাড়ি ভাড়ার টাকা দিলে, বললো যে ভাই আমার যদি রাস্তায় কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাদের বাড়িতে থেকে যান, কালকে সকালে যান। আমি বললাম যে না ভাই আমার বাড়ি যেতে হবে, যত রায় তোকে আমার বাসায় যেতে হবে। তো আমি গাড়ি নিয়ে আবার রওনা দিলাম, বেশ অনেক দূর চলে আসছি। তো আমি গড়ি থেকে খেয়াল করলাম সে সময় রাত প্রায় 1টা-1টা বাজে, যাক আমি আমার মতো চালাচ্ছি। তো যে এলাকায় গেছি ওই এলাকায় রাস্তায় কোনো আপনার রোড লাইন নাই, রাস্তায় একটা লোকও নাই, মানুষও নাই, রাস্তা একদম ফাঁকা। আমি আমার মতো গাড়ি চালাচ্ছি, হঠাৎ করে খেয়াল করলাম যে আমার গাড়ির পিছনে যে আমার পাথর, ছোট ছোট পাথর ইট মারতেছে, ঠাস ঠুস করে শব্দ হচ্ছে। তো আমি পিছন দিকে ঘুরতে গেলাম, দেখলাম যে কাউকে দেখতে পাই না। তো যাক আমি একটু মনে মনে ভয় পাইছি, যাক আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। হঠাৎ কিছু দূর সামনে এসে দেখলাম একটা বড় একটা ডাল আমার গাড়ির সামনে পড়লো, আমার ওই গ্লাসের সামনে, গ্লাসের সামনে পড়ে গ্লাসটা ভেঙে গেছে। তো আমি আর একটু ভয় পাইছি, এরপর আমি বইতে বইতে গাড়ি চালাচ্ছি খুব স্পিডে। যাক তাহলে আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছি, এদিক ওদিক তাকাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না। বেশ কিছু দূর আসার পরে দেখলাম যে একদল লোক আপনার রাস্তার পাশে আপনার ওই কবর খুঁজতেছে। দেখলাম একটা খাটলার রয়েছে, একটা লাশ সাদা কাপড়ে ছিল। আমি ওখানে যে গাড়িটা থামালাম, থামাই জিজ্ঞেস করলাম, ভাই কিভাবে মারা গেল? তো ওরা বলতেছে, ভাই এই লোকটা অনেকদিন অসুস্থ, এই জন্য মারা গেছে। তো ওই জানালাটা পড়লো, আমি দেখলাম সাইডে, দেখে দেখে আমি লাশটার মুখটা দেখলাম, দেখলাম যে হঠাৎ আমি যে লাশটা ওই বাড়িতে পৌঁছে দিলাম সেই লাশটা চেহারা, এই লাশের চেহারা একদম পুরো হুবাহু এক। আমি একটা লোকের জিজ্ঞেস করলাম, ভাই এই লাশটা তুমি, এই লাশটার ঠিকানা কোথায়? তা বললো যে অমুক জায়গায়, মানে যে লাশটা আমি ওই ফকিরহাট পৌঁছাই দিয়েছি সে একই ঠিকানা বলতেছে। আমি তাকে বললাম যে ভাই এই লাশটা তো আমি এই ঘন্টা দুয়ে আগে পৌঁছাই দিয়ে আইসি ওনাকে পাই আমার গাড়িতে, এখানে আসলো আপনারা নিয়ে আসলেন কেমনে? তা ওরা বললো যে ভাই, মানে ওনারা সবাই আমার দিকে তাকায়, কিরকম একটা অবাক চোখে তাকায় আছে আমার দিকে, এবং সবাই একে অপরের দিকে মানে কানে কানে কিরকম ফিসফিসে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে, যে একটা লোক আমার পাশে আসলো, এসে বললো যে ভাই এই রাস্তায় আপনি যেতে পারবেন না, রাস্তায় সমস্যা, আপনি যাবেন কোথায়? আমি বললাম যে ভাই আমি খুলনায় যাবো। তা লোকটা আমাকে বললো যে ভাই আপনি খুলনা যদি যেতে চান তাহলে পাশের একটা রাস্তা আছে, এই রাস্তাটা খুব তাড়াতাড়ি যেতে পারবেন, এই রাস্তা ধরে চলতাম। আমি চিন্তা করলাম রাত তো অনেক হয়ে গেছে, তাহলে সহজ রাস্তা দিয়ে যাই, আমার তো বাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। তো আমি সহজ রাস্তা ধরে গেলাম, হঠাৎ কিছু দূর আসার পরে আমার কি দিয়ে কি করে আমার লুকিং গ্লাসে চোখটা চোখ চলে গেল, দেখলাম যে ওই যে লোকগুলো দেখলাম যে কবর খুঁজতেছে, ওই লোকগুলোই আমাকে লম্বা লম্বা দা নিয়ে আমাকে দাবড়াচ্ছে। তো আমি খুব ভয় পেয়ে গেলাম, আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছি, হঠাৎ করে আমার কিসের সাথে একটা ঘায় লাগলো আমার, আমি অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন আমি দেখলাম যে আমি একটা পারিবারিক কবরস্থানে শুয়ে আছি, এবং আমার আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তো সবাই আমাকে জিজ্ঞেস করলো যে বাবু কি হয়েছে তোমার। তো আমার রাত্রে যে করোনা থাকে তাদের সবাইকে বললাম। তো তারা সবাই বললো যে তুমি যেখানে শুয়ে আছো এখানে পারিবারিক একটা কবরখানা আছে, এবং রাত্রেবেলা আমাদের এখানে সুন্দর করে কেউ রাস্তায় হাঁটাচলা মানে কোন জায়গায় যায় না, কারণ এখানে ওই এই পারিবারিক কবরখানা এছাড়া রাত্রেবেলা ওই বজ্জেন আছে তারা এখানে ঘোরাফেরা করে, ওই সাধারণ মানুষ দেখলে ঠিক আছে অনেক ক্ষতি অথবা বিপরে ফেলায়, এই জন্য ভয়তো আমরা কেউ এই সন্দেহ পর আমরা কেউ বাইরে বেরোই না। যে তারা এরপর আমাকে ট্রিটমেন্ট করালো এবং আমি কোন রকম সুস্থ হয়ে আমি বাড়ি চলে আসলাম। এরপর আমি প্রায় এক সপ্তাহ অসুস্থ থাকি, পরে অনেক কবিরাজ ডাক্তার টাক্তার দেখা অনেক কষ্ট করে সুস্থ হয়েছি। এই ছিল আমার গল্প রাসুল ভাই, আসসালামু আলাইকুম।
FM. The night comes alive. Bishash korana korata. Apnar bepar.
Yes, amra tai boli je bishash korana korata apnar bepar. Ebong bhut FM mani onek onek anondo, onek onek bhoy. Jodi amader sathe dekhte pachhi Aiful Rahman Jitu achen, Manikus Sanjke shobai story proshongsha korchen. এবং ক্রেডিটটা আসলে আমি একেবারেই আপনার ভাইকে না দিয়ে পাচ্ছি না। তিনি চমৎকার স্টোরি নিয়ে এসছেন এবং সেকেন্ড যে স্টোরিটা সেই স্টোরিটাও আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আফরান ভাইয়ের কাছ থেকে আফরান ভাইয়ের সেকেন্ড স্টোরি। আফরান ভাই,
থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে আবারও রাসেল ভাই বলছি যে আসলে আমার কিছুই কোনো ক্রেডিট নাই, সকল ক্রেডিট যারা সংগ্রহ করে দেন তাদেরকে। আমি হয়তো বা খুব কমই পরিশ্রম করি, ওরা আসলে পর্দার অন্তরালই থেকে যায়। এই জন্য সকল ধন্যবাদটুকু ওদেরই প্রাপ্য এবং আপনি আমাকে সুযোগ দেন আসার জন্য, এই জন্য আপনাকে স্পেশালি থ্যাংকস। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ী জেলার কালুখালী অঞ্চলের ঘটনা। এটা তো ঘটনাটি রাসেল ভাই, মূল ঘটনায় যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় বলবো। সেটা হচ্ছে যে কালুখালী যে অঞ্চলটা এটা একটা সময় খুবই ব্যাকওয়ার্ড একটা এলাকা ছিল, বর্তমানে কালুখালী রাজবাড়ির উপজেলা একটি, কিন্তু এটা রাজবাড়ির মানে হওয়ার সর্বশেষ উপজেলা কালুখালী এবং সবচেয়ে ছোট একটি উপজেলা। কালুখালীতে অসংখ্য মানে ঝোপঝাড় জঙ্গল আছে এবং অনেক ভয়ঙ্কর ঘটনা ওই এলাকাগুলোতে ঘটে। আমি এর আগেও বেশ কয়েকটা জায়গায় নিজে দেখে এসেছি এবং আমি কয়েকটা ঘটনা শেয়ারও করেছি। স্পেশালি রাসেল ভাই, কালুখালী ওই রুটটাতে যারা স্পেশালি ওই যে ইসে যান কুষ্টিয়া বা দর্শনের ওদিকে যারা গাড়ি চালান রাতের বেলা বা মানে ট্রাক স্পেশাল ট্রাক চালক যারা, তো ওনারা প্রায়শই কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ঘটনার সম্মুখীন হন। যেমন ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিশাল একটা মাথা রাস্তার মাঝখানে মানে চুল ছড়ানো, মাথার মাঝখানে সিঁদুর, এরকম মানে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রতিনিয়ত ঘটে।
তার মানে সচরাচর হয়েই থাকে এবং
সচরাচর হয়েই
মোটামুটি দেখেই থাকে।
এখন যদি কোনো মানে যারা পরিবহন চালান যদি কেউ শুনে থাকেন ওই রুটে চালিয়েছেন, অভিজ্ঞতা আছে, তারা আমার সাথে একমত হবেন যে হ্যাঁ, তারা ওই বিষয়গুলো
মানে চাইবো। যারা পরিবহন যারা চালান তাদেরকে আমি মানে চাইবো যে সেটা হচ্ছে বাস ট্রাক মাইক্রোবাস বা যেটাই হোক না কেন বা অ্যাম্বুলেন্স যেটাই হোক না কেন, আপনারা কাইন্ডলি এই রোডের সাথে যদি পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই রেসপন্স করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আপনার জীবনের ঘটনা, আমরা সেটা ইনশাল্লাহ পড়ে শোনাবো। আপনি সরাসরি অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন। তো আমরা চলে যাই আবার আপনার ভাইয়ের কাছে।
আসলে ভাই, এই ঘটনাটির এলাকাটা কালুখালী, বাট গ্রামের নামটা হলো হরিণধারা।
আচ্ছা,
তো হরিণধারা গ্রামে মানে ওখানে একজন আমরা যেটাকে বলি গাছি, যেমন ওই আপনার শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে, রস সংগ্রহ করে সেটা সেই রসটা আবার জাল দিয়ে সেটা গুড় বানান, সেগুলো আবার বাজারে বিক্রি করেন, আবার এই সিজনটা শেষ হয়ে গেলে তারা আবার কৃষি কাজ করেন। মানে দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা সময় তারা এই গাছ থেকে রস সংগ্রহ করে, আমরা তাদেরকে স্থানীয় ভাষা আর কি গাছি বলি আর কি। তো সবুর মিয়া নামক একজন গাছির ঘটনা আমি এখন শেয়ার করব। ঘটনাটি আসলে অনেক আগের, ষাটের দশকের ঘটনা, এক্সাক্ট সনটা বলতে পারবো না, তবে আমি যতটুকু শুনেছি মানে 63-65-66 এরকম সালের, এই জন্য আমি বললাম যে ষাটের দশকের ঘটনা এটি, অনেক আগের ঘটনা এটা। তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল, উনি যেহেতু গাছে ছিলেন যে গাছটা করতেন, ওনার নিজস্ব ওরকম কোন সহায় সম্পত্তি ছিল না, খুব দরিদ্র মানুষ ছিলেন উনি। তো যাদের খেজুর গাছগুলো রয়েছে এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করার দায়িত্বটা ওনার উপরে পড়ত এবং রস সংগ্রহ করার পরে অর্ধেকটা উনি ওনার জন্য রেখে দিতেন এবং বাকি অর্ধেকটা মালিককে দিয়ে দিতেন।
আচ্ছা,
এবং ওনার জন্য যতটুকু হয় সেগুলো এক জায়গা করে অনেক রসই হতো, সেগুলো জাল দিয়ে গুড় তৈরি করে আবার বাজারে বিক্রি করতেন, এটা ছিল তার পেশা।
এভাবে
উনি জীবন চালাতেন। যখন এই সিজনটা শেষ হয়ে যেত তখন উনি বিভিন্ন জায়গায়, আমরা স্থানীয় ভাষায় কামলা বলি আর কি, ডেলেবার আর কি, ডেলেবার হিসাবে বিভিন্ন জায়গায় উনি কৃষি কাজ করতেন, এটা ছিল তার মানে পেশা। এখন আসলে ভাই, উনি মানে রেগুলার যে কাজটা করতেন সেগুলো করছিলেন, হঠাৎ করে ওই হরিণধারা গ্রামের কাছে একটি শ্মশান রয়েছে। ওই শ্মশানের কাছে মানে শ্মশানের এলাকার মধ্যে না কিন্তু পাশে একজন মালিকের অনেকগুলো খেজুর গাছ রয়েছে, তো প্রায় 15-20টা খেজুর গাছ। তো উনাকে বলেন যে খেজুর গাছগুলো মানে ই করে প্রসেসিং করে এখান থেকে রস সংগ্রহ করতে। তো উনিও সেটা রাজি হয়ে যান, কারণ সেটা তার আয়ত্তের মধ্যেই ছিল এবং সাধ্যের মধ্যেই ছিল, সেটা খুব বেশি দূরেও ছিল না। আর 15-20টা খেজুর গাছের মানে দায়িত্ব অনেক বিষয়,
তার জন্য
অনেক বড় কিছু। তো উনি রাসেল ভাই সেই গাছগুলো প্রসেসিং করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা মানে রস নেওয়ার উপযোগী করতে হয়। তো উনি সেগুলো করে মানে হাড়িগুলো লাগিয়ে রাখেন। রাসেল ভাই এক দুই দিন খুব ভালো যাচ্ছিল, খুব ভালো রস হয় ওখান থেকে, খুব মিষ্টি রস। কিন্তু 4-5 দিন যাওয়ার পর উনি একদিন গেছেন রস সংগ্রহ করতে ভোরবেলা, দেখে একটা হাড়িতেও রস নেই। তো তখন উনি সন্দেহ করেছেন গ্রামে এরকম দুষ্টু ছেলে পেলে থাকে যারা এরকম রাতের বেলা হাড়ি থেকে রস চুরি করে খায়, হয়তো বা এরকম কিছু হতে পারে, এটা নিশ্চয়ই চোরের কাজ। তো উনি দেখেন যে প্রায় প্রতিদিনই ওই ঠিক শ্মশানের ধারের ওই 15-20টা খেজুর গাছে রস নেই।
আচ্ছা,
তখন উনি আবার পরীক্ষা করে দেখেন যে আসলে কি রস পড়েছে রাতের বেলা। তখন উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হ্যাঁ রস রাতের বেলা পড়েছে, সেই প্রমাণও আছে, কিন্তু হাড়ির মধ্যে কোনো রস নেই। এটা উনি যখন এরকম দেখছিলেন প্রতিনিয়ত রস চুরি হয়ে যাচ্ছে, তখন উনি এদিকে কিন্তু রাসেল ভাই ওই গাছের যিনি মালিক উনি তো এই কথা শুনবেন না, উনি কিন্তু প্রতিদিন ওই অবজেক্ট রস বুঝে নেবেন তার কাছ থেকে,
স্বাভাবিক।
এখন উনি কিন্তু মালিক কোনোভাবে মানতেছে না, মালিক শেষে বলল যে ঠিক আছে তাহলে তুমি পাহারা লাগাও, দায়িত্ব তোমার, তোমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব তোমার। তখন উনি রাসেল ভাই চিন্তা করলেন যে পাহারা কাকে লাগাবেন, তাকে আবার অতিরিক্ত টাকা দিতে হবে। উনি নিজে চিন্তা করলেন আমি নিজেই পাহারা দিব, নিজেই পাহারা দেওয়ার মানে চিন্তা করলেন রাসেল ভাই। উনি রাতের বেলা হাতে একটা বড় লাঠি নিয়ে উনি হাতে একটা হারিকেন এবং বড় একটা লাঠি নিয়ে উনি পাহারা দেওয়া শুরু করলেন। এখন প্রথম দিন পাহারা দিয়েছে ভালো, কিন্তু ভোরে দেখেন সে একই অবস্থা রাসেল ভাই, হাড়িতে রস নেই। উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই সে যখন এই মাথা থেকে ওই মাথা গিয়েছে হাঁটতে হাঁটতে, তখনই মানে কেউ রস খেয়ে নিয়েছে বা রস পেরে নিয়ে চলে গেছে, অন্য হাড়িতে ঢেলে নিয়ে চলে গেছে। উনি এটা মনে করেছেন যে না আরো ভালো করে পাহারা দিতে হবে। পরের দিন রাসেল ভাই পাহারা দিলে একই অবস্থা, উনি পাহারা দেওয়ার পরেও রস নেই হাড়িতে। তৃতীয় দিন রাসেল ভাই যখন পাহারা দিচ্ছিলেন তখন হঠাৎ ওই দিন আবার চাঁদের আলো ছিল, তখন উনার মনে হলো যে গাছ বেয়ে একটা কালো ছায়া উঠে যাচ্ছে উপরের দিকে। তখন উনি চিন্তা করলেন যে এইবার আজকে চোর পেয়েছি, আজকে এটাকে ধরতে হবে। তখন উনি দৌড়ে ওই গাছের নিচে চলে গেলেন, গাছের নিচে চলে দেখেন যে ঠিক উনি যেটা আপসা একটা ছায়া হাড়ির থেকে রস খাচ্ছে। উনি নিচ থেকে বললেন যে এইবারটা চোর নিচে নেমে আয়, মানে যেভাবে আর কি বলার দরকার আর কি তখন উনি তাকে বলছিলেন। উনি খেয়াল করলেন যে এই কথাটা বলার পরে ওই আপসার ছায়াটা এক লাফ দিয়ে প্রায় 15-20 হাত দূরের আর একটা গাছের মাথায় চলে গেল। তখন উনি আবার কিন্তু এটা দেখে ভয় পান নাকি, এই কারণে ভয় পান নাই, উনি জানতেন যে গ্রাম অঞ্চলে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে খুব দ্রুত গাছে উঠতে পারে, গাছ থেকে নামতে পারে, এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। উনি মনে করেছেন কোন দুষ্টু প্রকৃতির লোক ব্ল্যাক ম্যাজিক জানে, এই কারণে এই খুব সহজেই এই রস চুরি করে চলে যেতে পারছে এবং এক গাছ থেকে আরেক গাছে নামতে, উনি কোন মানুষই মনে করেছেন। তো উনি যখনই যাই গাছের কাছে যান দেখে যে সেই জিনিসটা লাভ দিয়ে আরেকটা গাছে চলে যায়। তো এইভাবে রাসেল ভাই প্রায় 7-8টা গাছ উনি এরকম তাকে যখন তাড়া করলেন ওই জিনিসটাকে, তখন এক সময় দেখা গেল ওই জিনিসটা আর পালাচ্ছে না, সে আস্তে আস্তে নেমে আসছে। নেমে আসার পর রাসেল ভাই এমনিতে তার মেজাজটা খুব গরম ছিল যে এরকম রস চুরি করে খেয়ে যায়, উনি কোন ধরনের কোন মানে চিন্তা ভাবনা ছাড়াই ওনার হাতের লাঠি দিয়ে মানে খুব জোরে একটা বাড়ি মারেন।
আচ্ছা,
ওই জিনিসটাকে বাড়ি মারার পরপরই যখন ওই জিনিসটা পড়ে যায়, তখন পড়ার পরে উনি ওই জিনিসের চেহারাটা দেখতে পান রাসেল ভাই। চেহারাটা যেটা দেখেন সেটা হলো এই ওটার বডিটা শিম্পাঞ্জির বডির মতো এবং মাথাটা মানে মুখটা চোখা মানে লম্বা হয়ে গেছে মুখটা।
আচ্ছা,
মানে অদ্ভুত চেহারার একজন লোক আর কি। তো আর একটা বিষয় হলো রাসেল ভাই যখন লাঠি দিয়ে বাড়ি দিয়েছে তখন ওই জিনিসটা ওই জন্তুর মতো ওই জিনিসটা মানে অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর মতো জিনিসটা মানে চি চি শব্দ করে মানে চি 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 শব্দ করে মানে দ্রুত মাঠের ভিতরে চলে গেল। এরপরে উনি আর কিছু দেখেন নাই। তো রাসেল ভাই চিন্তা করলেন যে এটাই হলো চোর, কিন্তু এরকম চেহারা কেন? তখন আসল ভাই উনি চিন্তা করলেন এটা হয়তো বা দুষ্টু জিন টিন হবে, এরকম কিছু চিন্তা করেছেন আর কি। তো যাই উনি আর কিছু চিন্তা করে মনে করছেন গেছে, আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। তো ওই দিন রাসেল ভাই মোটামুটি কয়েকটা গাছের রস উনি পেয়েছিলেন পরবর্তী, তো উনিও খুশি যাক অন্তত ধরা গেছে। উনি মালিককে বললেন এই ব্যাপার। রাসেল ভাই ওনার আবার মানে মেয়ের যে একটা নাতি ছিল, মানে মেয়ের ঘরে ছেলে ছিল, তার আকিকার একটা অনুষ্ঠান ছিল। তো ওই সবুর মিয়া ওই আকিকার অনুষ্ঠানটা পাশের গ্রামে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিল। তো ওনার ওই আকিকার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কথা ছিল পরে। তো উনি আকিকার অনুষ্ঠানে যখন অ্যাটেন্ড করলেন, অ্যাটেন্ড করার পরে যখন ওনার নাতিটা ওনার বলেছে আমার নাতিটা কোথায় সামনে নিয়ে আসো, তখন যখন ওনার নাতিকে সামনে নিয়ে আসা চলেছে ভাই, তখন নাতিটা প্রচন্ড জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে ওনার নানাকে দেখে।
আচ্ছা।
এবং মাটিতে শটফট শুরু করে দিয়েছে, কোনো কথা না বলে শটফট করেছে, শটফট শুরু করেছে। এবং সবার চোখের সামনে রাসেল ভাই ওই ছোট বাচ্চার শরীরটা মনে হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে এবং ওর মুখটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে, মানে ঠিক যেমন উনি রাতের বেলা যে প্রাণীটা দেখেছিলেন ঠিক অমনটা হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে সবাই ভয় পেয়ে দৌড়ে চলে যায়, সবাই বলে যে ওকে জিনে ধরেছে, কেউ বলে যে এর রাক্ষস হয়ে গেছে, এরকম মানে গ্রামের অনেক কুসংস্কার, সবাই এরকম খুব ভয় পেয়ে ছুটাছুটি শুরু করে দেয়। এবং কিছুক্ষণের মধ্যে রাসেল ভাই বাচ্চাটা মারা যায় ছটফট করতে করতে। এবং মারা যাওয়ার আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সে আবার আগের স্বাভাবিক চেহারায় ফিরে আসে। তো বাড়িতে শোকের মানে আনন্দের উৎসবটা একদম শোকে পরিণত হয়, কিন্তু সবাই বিভিন্ন ভাবে অনেক কুসংস্কারমূলক কথা বললেও আসলে রাসেল ভাই সৌর মিয়া বুঝতে পেরেছিলেন আসলে ঘটনাটা কি হচ্ছে, যে উনি রাতের বেলা ওই প্রাণীটাকে আঘাত করেছিলেন, এই কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটছে। তখন উনি কাউকে কিছু বলেননি, উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর রাসেল ভাই এরপরে সবুর মিয়ার সাথে ঘটনাটা ঘটা শুরু হয়। সেটা হলো যখনই রাত হয়ে যেত সবুর মিয়ার সামনে যেই আসতো, সবুর মিয়া তাকে দেখত যে ওই শিম্পাঞ্জির দেহের মতো ওই ব্যক্তির মুখটা ওরকম লম্বা, এরকম দেখত উনি, এরকম দেখে চিৎকার চাচামেচি করতো যে তুই আমার সামনে থেকে সরে যা সরে যা এরকম, এবং খুব ভয় পেত। একটা মানুষের সামনে যখন উনি এরকম আচরণ করতো তখন সবাই নিজের খুব বিব্রত হতো এবং বিরক্ত হতো। তো একসময় সবাই সবুর মিয়াকে পাগল বলে আখ্যায়িত করলো, যে একদম পাগল হয়ে গেছে, বদ্ধ উন্মাদ, দিনের বেলা ভালো থাকে রাতের বেলা ভালো, এই জন্য রাতের বেলা তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। কিন্তু আসলে উনি সুস্থ মানুষ ছিলেন রাসেল ভাই, আমরা হ্যালুসিনেশন বলি যেটাই বলি মানে মানে সাইন্টিফিক ব্যাখ্যায় অ্যাকচুয়ালি আসলে এটা ছিল একটা প্যারানর্মাল ঘটনা। এরপর রাসেল ভাই যেটা হলো রাতের বেলা মানে হুট করে ওনার মেয়ের ওনার ছোট ছোট বাচ্চা ছিল, ওনার বাচ্চা মেয়ের যে ঘরে ঘুমায় থাকতো আর কি ছেলে মেয়েরা, সেখানে একটা খটখট শব্দ হয়। তখন ওনার ওয়াইফ পাশের ঘর থেকে উঠে যখন ওখানে যান তখন বলেন যে কি ব্যাপার, আমাদের মেয়ে ছোট ওজন কোথায় গেল, দরজা তো বন্ধ, ওয়াশরুমও তো বাইরে, যদি বাইরেও যায় তা তো ওয়াশরুম আর ছোট মানুষ বাইরে গেলে তো ডাক দিয়ে যাবে, একা তো যাওয়ার সাহসই নেই, তবে দরজা বন্ধ সাথে সে কোথায় গেল। তখন রাসেল ভাই এখন সবুর মেয়ে তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তখন তার শিকলটা খুলে দেখা বলে তাতে তুমি খোঁজো এখন তোমার মেয়েকে। তখন রাসেল ভাই ওনারা হাজবেন্ড ওয়াইফ মিলে এবং গ্রামের অন্য লোকদেরকে ডাকে এবং দেখে খোঁজা শুরু করে যে কোথায় আছে রাসেল ভাই। শেষ পর্যন্ত ওনার মেয়ের দেহটা ওই যে শ্মশানের পাশে যে খেজুর গাছ ছিল সেই খেজুর গাছের উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, মানে ওনার মেয়েকে মানে মেরে ফেলেছে আর কি। রাসেল ভাই এই যখন উনিও এরকম উন্মাদ অবস্থা, এই ঘটনার সলিউশনটা যেভাবে আমি সেটাই যাচ্ছি এখানে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ওই কালুখালি বা আমাদের রাজবাড়ি অঞ্চলে বেশ ওই সময়টাতে এবং এখনো একটা মানে পীরের একটা মানে অনেক ভক্ত আছেন, মানে হক্কানি পীরের ভক্ত আছেন আর কি। তো ওই সময় আরো অনেক বেশি ছিল আর কি। তখন ওই বুজুর্গ ব্যক্তি যখন ওই এলাকায় আসেন, আসার পরে ওই সবুর মিয়াকে শিকল দিয়ে বেঁধে তার সামনে নিয়ে যাওয়া হয়। তখন সবুর মিয়াকে দেখেই উনি বলেন যে বাবা রাতের বেলা এরকম কোন জিনিস দেখলে হঠাৎ করে আঘাত করতে হয় না। যেমন আসলে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের হাদিসেও কিন্তু আছে যে রাতের বেলা যদি আমাদের সামনে বা দিনের বেলাতেও যদি আমাদের অস্বাভাবিক যদি কোনো প্রাণী আমাদের সামনে আসে, প্রথমে আগে বলতে হবে যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে চলে যাও। এরকম তিনবার বলার পরে যদি সেটা না যায় বুঝতে হবে যে সেটা প্রাণী, সে যদি ক্ষতিকারক হয় তাহলে তাকে আঘাত করা যাবে, এবং সে যদি তিনবার বলার পরে যদি সে চলে যায় তাহলে তাকে আর কোন আঘাত করা যাবে না। আসলে সবুর মিয়া কিন্তু এই ধরনের কোন কথা না বলে উনি কিন্তু তাকে গালি গালাজ করে, এবং একটা সময় তাকে যখন গাছ থেকে নেমে আসছিল, নেমে আসার পর সে কিন্তু আঘাত করেছিল, এবং আঘাতের প্রতিশোধ হিসাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। তো এই জন্য আসলে ভাই রাতের বেলা চলার সময় কিন্তু আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন হতেই পারি, কিন্তু খুব সতর্কতার সাথে আমাদেরকে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। আসলে ভাই তারপরে ওই বুজুর্গ ব্যক্তির দোয়ার বরকতে সবুর মিয়া সুস্থ হয়েছিলেন, উনি অনেকদিন বেঁচে ছিলেন, ওনার নাতিপুতিরা এখনো জীবিত আছেন। তো এইটাই ছিল রাসেল ভাই ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার রাজবাড়ির সমস্ত সে যে প্রিয় প্রিয় ভৌতিক টিম আছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারা এত কষ্ট করে ঘটনা সংগ্রহ করেন আপনাদের আপনার জন্য এবং সেগুলো আপনি ভূত ফেমে এসে আমার সাথে শেয়ার করেন, পুরো ব্যাপারটাই একদম অন্যরকম। এবং অনেক অনেক শুভকামনা থাকলো নতুন বছরে, আপনারা সবাই অনেক ভালো থাকেন সেটাই প্রত্যাশা করবো। এখন যেটা করবো আরো একটা ঘটনায় চলে যাব এবং এটি একটা ইমেইল, যে ইমেইলটা আমি আপনাদের পড়ে শোনাতে চাই এবং আশা করছি যে ইমেইলটা আপনাদের ভালো লাগবে, চেষ্টা করছি পড়ে শোনার মতো যেভাবে লিখেছেন ঠিক সেভাবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ফসল ভাইয়া, আপনি সর্বদা ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি ব্যক্তিগত কারণে আমার নাম গোপন রাখার অনুরোধ করছি। আমি থাকি ফার্মগেট ঢাকা, স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব না, তাই অনুরোধ করছি ঘটনাটি আপনি পড়ে শোনালে খুশি হব। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা, এই প্রথমবার লিখছি তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ঘটে আমার চাচাতো বোনের সাথে, আমি তার মতো করেই বলছি। সাল 2012 মাস জুলাই, দিনটি ছিল রবিবার। আমি আর আমার হাজবেন্ড ঢাকার একটি ব্যস্ততম স্থানে একটি বিল্ডিং এ নতুন শিফট হই, সঙ্গত কারণে নাম উল্লেখ করলাম। আমার হাজবেন্ড মুকে একটি প্রাইভেট কোম্পানিতে জব করায় তাকে প্রায় রাতে লেট করে বাসায় ফিরতে হতো। সেদিনও তার অফিসে কাজের চাপ থাকায় সে অফিসে যায়। আমি আর আমার ছোট ভাই বাসায় সারাদিন নিজেরাই সব গুছানো শুরু করি। আমাদের একটি বেডরুম সাথে বারান্দা, তার পাশে কিচেন রুম আর কিচেনের পাশে ডাইনিং রুম ছিল, আর মেইন ডোর থেকে ঢুকেই হলো হল রুম বা ওপেন স্পেস। বিল্ডিং এর আশেপাশে অনেক বিল্ডিং আছে কিন্তু একটি বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, তবে সেখানে কোনো কাজ চলছে না, সেটি আমার বেডরুমের পাশে। নতুন বাসায় উঠে সব ঠিকঠাক করতে করতে ক্লান্ত আমি সোফাতে শুয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখি চারিদিক অন্ধকার, বুঝলাম কারেন্ট চলে গেছে, কিন্তু শব্দ এখনো আছে, এতটা তীব্র যে আমি ফোনের আলো জ্বেলেই খুঁজতে শুরু করলাম এর উৎস। কেউ চাপা স্বরে গুঙালে যেমন আওয়াজ হয়, আওয়াজটা অনেকটা সেরকম। অন্ধকার হাতরে হাতরে আমার বেডরুমে গিয়ে উঠলাম। রুমের এক প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছে, ভাবলাম আমার ভাই। বললাম, কি তুই এই অন্ধকারে কি করছিস? ও কোনো উত্তর দিল না। আমি ওর কাছে যাব, তখনই ডোরবেলের শব্দ পেয়ে আমি মেইন ডোর খুলতে চলে গেলাম। দেখি আমার হাজবেন্ড এসেছে। এরপর চার্জার লাইট নিয়ে আমি আমার রুমে যাই, দেখি কেউ নেই। আমার হাজবেন্ড আর আমার ভাই রিয়াদের সাথে অন্য রুমে কথা বলছে শুনতে পেলাম। ভাবলাম আমি দরজা খোলার ফাঁকে রিয়াদ অন্য রুমে চলে গেছে, কিন্তু তাহলে তো আমার সামনে থেকেই যেতে হতো। যাই হোক, আমি কিছু না ভেবে মুকিতকে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে তা আমরা তিনজন খেয়ে ঘুমোতে গেলাম যার যার রুমে। সকালে উঠে দেখলাম কিচেনে গত রাতের মুরগির মাংসের সব হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি দেখে অবাক হলাম, কারণ পাঁচতলায় থাকে এখানে কোনো বিড়াল সাধারণত আসবে না। আমি কাউকে কিছু বললাম না। আসল ঘটনা ঘটলো সেদিন সন্ধ্যায়, আমি কিচেনে রান্না করছিলাম, ঠিক তখন একটি কান্নার আওয়াজ পেলাম। আমার বেডরুমের দিকে যাই, গিয়ে দেখি পর্দার অর্ধ নির্মাণরত বিল্ডিং এর ছয় তলায় আবছা অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। আর কিচেনে চলে গেলাম, আর তার একটু পরে আমার বেডরুম থেকে কর্মরত শব্দ। আমি রুমে চলে গেলাম এবং দেখলাম, যেটা দেখলাম সেটা দেখে আমার গা শিউরে উঠল। দেখলাম আমার রুমের মেঝেতে আমার ভাই রিয়াদ পড়ে আছে আর তাকে কেউ খাবলে খাবলে খাচ্ছে। যে খাচ্ছিল সে আমার দিকে উল্টো হয়ে বসেছিল, তাই মুখ দেখতে পাইনি। এই দৃশ্য দেখার পর আমি ভয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে সিঁড়ি থেকে নাম থাকি। তখন আমার ভাইয়ের সাথে আমার ধাক্কা লাগে, আমি ওকে দেখে আর কিছু মনে নেই। যখন আমি চোখ খুলি দেখি আমি আমার রুমে শুয়ে আছি, আমার পাশে আমার হাজবেন্ড মুকিত আর রিয়াদ ভাই। ওদের সব বলে মুকিত বলল আমি সিঁড়িতে অজ্ঞান হয়ে যাওয়াতে রিয়াদ ওকে ফোন করে আর আশেপাশের লোক ডেকে আমাকে বাসায় নিয়ে আসে। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো হয়তো, কিন্তু সেদিন রাতে আরো খারাপ কিছু আমার জন্য অপেক্ষা করছিল। রাতে আমার অনেক ঠান্ডা অনুভব হওয়ায় ঘুম ভেঙে যায়, অথচ তখন ছিল গরমের সময়। আমি সবসময় ডাইনিং রুমের লাইট অন করে ঘুমাই, সেই রাতে আলো কিছুটা কম থাকায় আমি বেডরুমের দরজার সামনেও পড়ে এবং সেই আবছা আলোতে আমি যা দেখলাম দেখার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। দেখলাম একটি লোক খালি গায়ে ধুতি পরা আর হাতে একটি ফাঁসির দড়ি, সে আমাকে ডাকছে হাত ইশারা দিয়ে। তার কপাল কাটা, সেখান থেকে রক্ত পড়ছে, আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। একবার কণ্ঠ থেকে কোনো আওয়াজ বের হল না। এই লোকটি ক্রমশ আমার দিকে এগোতে থাকলো, খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি এক বিন্দু নড়তে পারছি না, ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। প্রচন্ড আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। সকালে ঘুম ভেঙে দেখি গায়ে প্রচুর জ্বর, আমার হাতের কবজিতে আঙুলের হালকা ছাপ, মনে হয় কেউ আমাকে টেনে বা জোরে শক্ত করে ধরেছিল। মুকিত আমার চিৎকারে ঘুম থেকে উঠে আপনি দেখে আমি অজ্ঞান। আমার ভাই আর মুকিত সারা রাত জেগে থাকে। আমি নাকি কিছুক্ষণ পরপর গোঙাচ্ছিলাম। সকালে আমার ঘুম ভাঙার পর এলাকার হুজুরকে আনা হয়। তিনি আমাকে পানি পড়া ও তাবিজ দিয়ে যান আর বলেন পাশের বিল্ডিং এর কাজ 9 বছর ধরে বন্ধ। ওই বিল্ডিং এর মালিক নারায়ণ চন্দ্র লোনের টাকা পরিশোধ করতে না পেরায় এক রাতে 6 তলায় ফাঁস নেন, আর তখন থেকে খালি গায়ে শুধু ধুতি পরাচ্ছিলেন তিনি। তারপর নাকি প্রায়শই মানুষ গভীর রাতে কান্নার আওয়াজ শুনতে পেত। কেউ কেউ দেখেছেও ধুতি পরা আর খালি গায়ে কে যেন হাঁটছে 6 তলায়। এরপর আমরা বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নেই। তবে অন্যত্র যাওয়ার আগ অব্দি আমি আর কিছু দেখিনি। মাঝে মাঝে কোনো শব্দ পেলেও আমি আর ওই বিল্ডিং এর দিকে তাকাতাম না। সন্ধ্যায় আর রাতে কখনো একা থাকিনি। 9-10 দিনের মধ্যে নতুন বাসা পেয়ে সেখানে চলে যাই। আমার হাতের হালকা ছাপের দাগটাও ছিল না। এরপর আমি আর কখনো কিছু দেখিনি বা শুনিনি। এই ছিল আমার বোনের ঘটনা। ভালো লাগলে পড়ে শোনো। আমি পড়ে শোনালাম ঘটনাটি এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং একটা ছোট্ট বিরতিতে যাবো, এবং বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুড থিয়েটার FM and your food bill.
Food FM. The night comes alive. Bishash korana korata. Apnar bepar.
শিরাইদাহের কোটচাঁদপুর থেকে আমি শামিম, আমার গ্রামের নাম তালসার। আজ যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের পাশে সাবদারপুর নামক একটি গ্রামে। তো গ্রামটিতে বেশিরভাগ মানুষই কৃষিজীবী। তো নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি, তার সাথে মাত্র কয়েক মাস আগে এই ঘটনাটি ঘটে গেছে। লোকটি ওই গ্রামের স্বনামধন্য চাষী, তার আবাদি অনাবাদি অনেক জমি আছে। তো এই সাবদারপুর রেল স্টেশনের পাশে তার কিছু অনাবাদি জমি ছিল। তো তার ইচ্ছে জাগলো যে সেখানে সে পেয়ারা বাগান করবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে সে ওই জায়গায় উন্নত জাতের চারা রোপণ করলো। তারপর তার কাটার বেড়া দেওয়া হলো, একটি ছোট্ট মাচা তৈরি করে ছাউনি দেওয়া হলো ওখান থেকে পাহারা দেওয়ার জন্য। এইরকম ভাবে সব ঠিকঠাক করে অপেক্ষা করা হলো পেয়ারা ধরার। তো 4-5 মাস কেটে গেছে, ছোট ছোট ফুল ফল আস্তে আস্তে পেয়ারা ধরা শুরু হলো। তো যারা মোটামুটি পেয়ারা জানেন এই চাষ সম্পর্কে, পেয়ারাটি পলিথিন দিয়ে মুড়ে দিতে হয়, তা না হলে পোকা লেগে যায়। তো সমস্যা শুরু হলো তখন থেকে, যখন সেই চাষি ওই পেয়ারাগুলিকে পলিথিন দিয়ে মুড়ে রেখে চলে আসতেন, তারপরে পরে যে আর সেই পেয়ারাটি আর খুঁজে পেতেন। তো এটা কেমন ব্যাপার, পেয়ারাটি হারিয়ে যেত। প্রথম প্রথম চাষি খুব একটা কিছু বুঝতে পারেন। তারপরে একটা সময় নোটিশ করলেন যে পেয়ারাগুলি আর থাকছে, যেগুলি সে ওই পলিথিন দিয়ে মুড়ে রেখে চলে যাচ্ছে সেই পেয়ারাগুলি হারিয়ে যাচ্ছে। এটা বড় অদ্ভুত সমস্যা। তারপরে সে ওই ভাবলেন যে এটা পাহারা দিতে হবে, আসলে কোন চোর হয়তো বা এটা করছে, এই চোরকে আমার ধরতে হবে। তো তিনি সেই মোতাবেক পাহারার ব্যবস্থা করলেন। প্রথম দিকে তিনি দিনের বেলা পাহারা দিতেন, কিন্তু রাতে দিতেন না। এই অবস্থা হওয়ার পরে সে রাত্রেও পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন। রাতে টর্চ লাইট দিয়ে বসে থাকতেন। 4-5 দিন 6 দিন কেটে যায়, কোন চোরের হদিশ সে পায় না, অথচ পেয়ারাও থাকে না, প্রতিদিন পেয়ারা হারিয়ে যায়। তো এই বিষয়টি সে তার যে পাশে যারা আছে তাদের সাথে এই বিষয়টি আলোচনা করলেন যে এরকম এরকম হচ্ছে। তো আর যারা পেয়ারা চাষী আছে তারা বললেন যে না, আমাদের তো এরকম হচ্ছে না, আমাদের পেয়ারা কখনো চুরি হয় না। তো তারা সিদ্ধান্ত দিলেন যে তাহলে এই জমি থেকে যখন পেয়ারাটি চুরি হচ্ছে তখন এই চোরটিকে ধরার দরকার। যে পেয়ারা চাষী যারা আছে তারা সবাই মিলে এই জমিতে এসে তারা ওই চোরটি ধরার জন্য পাহারা দিতে লাগলে। তো রাত্রে পাহারা দেয় সবাই মিলে 5-6 জন। এইভাবে পাহারা দিতে দিতে 8-10 দিন 15 দিন হয়ে গেল, কিন্তু কোন চোরও আসে না, আবার পেয়ারাও থাকে না। তো একদিন 5-6 জন মিলে ওখানে বসে বসে পাহারা দিচ্ছে, কথাবার্তা বলছে। তো একজন হঠাৎ করে দেখতে পেল যে দুইজন মূর্তির মতো আকৃতি মাটি থেকে বেশ কিছুটা উপর দিয়ে ওই পেয়ারা বাগানের ভিতরে প্রবেশ করছে। তো তাদের গায়ে চাঁদের আলো যে রিফ্লেকশন ওটা দেখতে পাচ্ছে। তো সেই লোক চিৎকার করে বলল, ওই যে চোর চোর। তো বাকিরা সেদিকে তাকালো, তাকিয়ে দেখলো যে কিছু একটা গেল, কিন্তু কি গেল সেটা ভালো করে বুঝতে পারলো না। তারা ওখান থেকে লাইট মেরে ওই জিনিসটার দিকে গেল, যে সেখানে আর কিছু পেল না, নিরাশে ফিরে আসলো। একটু ভয় ভয় লাগলো। তারপর একটা সময় সকাল হলো, সকালবেলা যে জিনিসটা দেখলো সেটা আরোই অদ্ভুত। দেখলো পেয়ারা আছে, কিন্তু প্রত্যেক পেয়ারাতে একটু কামড় বসালো। এই জিনিসটা দেখার পরে একটু ভয় পেল। তারপরে ওরা ওখানে আর থাকলো না। ওখান থেকে যে চাষি যার জমি, সে গ্রামের বেশ যারা জ্ঞানী গুণী আছে তাদের কাছে এই বিষয়টি বললে, বলবার পরে খুব একটা উপকার হলো না, কোন সমাধান মিলল না। তারপরে একটা তান্ত্রিক বাবা আছে, সেই গ্রামে তিনি গেলেন। যাওয়ার পরে তান্ত্রিক বাবাকে সবকিছু বলার পরে তান্ত্রিক বাবা ওই জায়গাতে এসে পরিদর্শন করে বলল যে এখানে তো অনেক সমস্যা আছে, তো সমস্যা ঠিক করা যাবে, কিন্তু কিছু জিনিস আমাকে এনে দিতে হবে এবং সেটা তোকে এনে দিতে হবে, সেই চাষিকে বললো। তো সে চাষি তার শর্তে রাজি হলো। রাজি হবার পরে সে শর্ত দিয়েছিল যে ওই শ্মশান থেকে একটু ছাই এবং আরো বেশ কিছু জিনিস এইসব দ্রব্য এনে দিতে হবে, দিলে সে এটার সমাধান মিলতে পারবে। তো গেল একদিন সে শ্মশানে গেল, যাবার পরে শ্মশান থেকে সে জিনিসগুলো সংগ্রহ করলো, করে সে উঠে আসছে। এই সময় হঠাৎ করে দুটো মানুষ তার সামনে, তো এই দুটো মানুষ বসে আছে চুপচাপ একটি লাশকে সামনে রেখে। তো তাদের দিকে লাইট মারলো, কিন্তু শর্ত দেওয়া ছিল যে কারোর সাথে কোনো কথা না বলতে। তো লাইট মারলো ঠিকই, কিন্তু কোনো কথা বলল না। তো এবার চলে আসলো বাড়িতে এসে সেই তান্ত্রিককে সেই জিনিসগুলো দিল। দেবার পরে সে তান্ত্রিক সেই জিনিসগুলোকে একটি মন্ডে তৈরি করে এই মন্ডটি তার ওই বাগানে পুঁতে রেখে দিতে বললো। তো সে চাষি ভাই সে তার ওই বাগানে সেই মন্ড পুঁতে দিল, দিয়ে সে বাড়িতে এসে একটু রেস্ট করলো। সন্ধ্যাবেলায় চিন্তা করলো যে যাই আমার বাগান থেকে একটু ঘুরিয়ে আসবো। সন্ধ্যার সময় সে চাষি তার বাগানে যে দরজা খুলতেই যা দেখলো তাতে আর কোনো সন্দেহ থাকলো না, এবার হয়তো আর তার রক্ষা নেই। সে দেখলো দুজন ব্যক্তি সেই তারাই যাদেরকে সে শ্মশানে দেখেছিল তার দিকে প্রচন্ড গতিতে ছুটে আসে। কিছু ভাবার আগেই তার সামনে এসে বলল, তুই আমাদের থাকার জায়গা নষ্ট করেছিস কেন? এই কথাটি শোনার পরে প্রচন্ড ভয়ে সে তার বাগান থেকে দৌড়ে বাজারের দিকে চলে গেল। বাজারে যে একটি দোকানের সামনে সে পড়ে গেল। তারপরে তারা ওখানে যারা ছিল সবাই মিলে ধরে তাকে পানি টানি দিয়ে ক্যান ফিরিয়ে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সবকিছু শুনলো, শোনার পরে বেশ সে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হবার পরে সে আর কোন রকমই সুস্থ হচ্ছিল না। অনেক ডাক্তার কবিরাজ বা যা যা আছে গ্রামে সবকিছুই দেখানো হলো তাকে, কোনোভাবেই আর কোন তার আর সুস্থতা আর কোন রকমই সম্ভব নয়। তো তারপরে এক সময় সেই তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাওয়া হলো। তান্ত্রিক বাবা বললেন যে আসলে এটা তো বেশ সমস্যা, এখানে পেয়ারা বাগান করা যাবে না। তো ওই পেয়ারা বাগান কেটে ফেলার নির্দেশ দেওয়া হলো এবং ওই যে পিণ্ড মণ্ড গুলো পোতা হয়েছিল ওগুলো সেই চাষিকে দিয়ে আবার শ্মশানে রেখে আসা। তারপরে মোটামুটি সেই চাষি ব্যক্তি সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, জ্বরটা সেরে গেল, এখন সে সুস্থ আছে। তবে সে পেয়ারা বাগানটা এখন একদম খাঁকা করছে। মোটামুটি যারা এই সাবদারপুর এলাকাবাসী আশপাশে যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে আমি কোন জায়গার কথা বলছি। তো ট্রেনে যেতে গেলেও দেখা যায় পেয়ারা বাগানটা একদম ফাঁকা পড়ে আছে। মোটামুটি এটাই ঘটনা। অনেকে ওখানে ওই জমিকে ভূতুর জমি বলছে, যারা আশপাশে আছে তারা ওখানে খেলাধুলাও করতে যায় না, ওরা ওখানে পড়ে আছে। তবে সঠিক কারণ এখনো জানা যায়নি কি কারণে এটা হচ্ছে, তবে এটাই ছিল ঘটনা। ঘটনাটি শোনার জন্য ভূত এফএমের সকল শ্রোতাদের ধন্যবাদ। ধন্যবাদ ভূত এফএম।
FM. The night comes alive. Bishash korana korata. Apnar pepar.
ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুড থেকে ফ্যাম। ভোটের সময় রাত 1:28 আর চলছে ফুটাফ্যাম। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ফুটে আমাদের সাথে আছে, আমটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। কোথা থেকে এসেছেন আরো একবার প্লিজ কাইন্ডলি সবাইকে বলবেন।
ধন্যবাদ রাসেল ভাই আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমি এসেছি পুরান ঢাকা কলতাবাজার থেকে।
চলে যাই ঘটনায়।
তো এই ঘটনাটাও একটা বাড়ি কেন্দ্রিক পুরান ঢাকার। তো শুরু করছে একটা বিয়ের অনুষ্ঠান থেকে। একটা ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল আমাদের। তো আমাদের হলুদ গুলো না আমরা প্রায় ম্যাক্সিমাম বাসার ছাদে করে থাকি। তো বাসার ছাদের পাঁচতলা ছয়তলা ছিল আন্ডার কনস্ট্রাকশন। তো ছয়তলার মধ্যেই আপনার প্যান্ডেল ট্যান্ডেল করে অনুষ্ঠান আয়োজন করা হয়। তো অনুষ্ঠানে বাইরে থেকে আমাদের কিছু গেস্ট এসেছিল, আপুরা তিনটা চারটা আপু ছিল, আপুরা শাড়ি টাড়ি পরা। তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই সবার মতো নিচে নেমে যাচ্ছে। কিছু ছোট ভাইরা পাঁচতলাতে বসে আড্ডা দিচ্ছিল চারটার দিয়ে। হঠাৎ করে ওরা লক্ষ্য করলো যে পাঁচতলা সিঁড়ি কোটা ক্রস করে ছয়তলায় একজন দুজন উঠে যাচ্ছে। পুরা চেহারা দেখেনি, জাস্ট শাড়ির পিছনে সাইডে যে পাড়টা থাকে বাতাসে উড়লে যতটুকু দেখা যায় ততটুকু দেখেছে। তো ছোট ভাইদের মধ্যে একজন বললো, দাঁড়া আমি একটু কথা বলে আসি উনাদের সাথে। তো যেই বলা ওই যাওয়া, উড়ে গেছে। যাওয়ার পরে আর বাকি যে তিন চারজন ছিল চেয়ারে বসা, ওরা খালি একটা সাউন্ড পেল চিৎকারের সাউন্ড। একজন চিৎকার করে পড়ে গেছে, ওর কাছে গেল, ধরাধরি করে পানি টানি ছিটায়। যখন ওর জ্ঞান ফিরলো তখন বলে, কি হয়েছে তুমি এরকম যা চিৎকার দিলে কেন? বাকি তিন চারজনও দেখেছে যে শাড়ির পাটটা যে উপরে উঠছে কেউ। তো ছাদে তো ওরা দৌড়ে যায়, কারোর পায়ে নেই। আর যখন দেখে যে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে তখনও বুঝছে ব্যাপারটা প্যারানর্মাল। জিজ্ঞেস করার পরে ওই লোক বলতেছে যে আমি গেছি, যা বলতেছি আপনারা কে কে ছাদে উঠেছেন কয়জন। তো যখনই এতটুকু বলছে, যিনি ছিল উনি ওইভাবে ঘুরেছিল, কিন্তু পুরা মাথাটা একটা মানুষের খা যদি পুরাটা ঘুরে যায় রোটেট করা যেরকম লাগে, হঠাৎ করে খালি রোটেট করে ওনার দিকে তাকাইছে। এতটুকু দেখার পর লোকটা সহ্য করতে পারেনি, ওইখানেই উনি ফেন্ট হয়ে যায়। তো এই বাসায় এরকম আরো অনেক কাহিনী আছে। ওই বাসায় অনেকে বলে পুড়ি আছে। ওই বাসারই আরেকটা ফ্লোরের আমাদের আরেকটা ভাই থাকতো, ভাইটার নাম সঙ্গত কারণে বলতে পারছি না, ও ঘুমায় আছে। তো হঠাৎ করে ওর গার্লফ্রেন্ড স্বপ্নে দেখলো যে কে জানি ওর বয়ফ্রেন্ড কে জবাই দিতেছে। and it was so real. মানে এমন মনে হচ্ছিল না যে স্বপ্ন দেখছে, মেয়েটা হুড়মুড় করে কান্না করে বাসা গেল, বাসা যে ছেলের গেট নক করতেছে, অনেকক্ষণ ধরে নক করছে, গেট খুলে না মেয়ে আরো ভয় পেয়ে গেল, যার পর ফ্রেন্ডসদের কল করলো যে দেখো তোমাদের ফ্রেন্ড তো এরকম দেখি আমি স্বপ্নে গেট খুলতেছে, তোর ফ্রেন্ড সামহাও আসার পরে কোনো মতে দরজা খোলার পরে ওই ছেলে যখন ঘুম থেকে উঠে যাই নিয়ে স্বপ্ন দেখছে, ওই ছেলে ঘুম থেকে উঠে কারো কিছু না বলে হুড়মুড়ে কান্না শুরু, অনেকক্ষণ কান্না করার পর কি হয়েছে জিজ্ঞেস করার পর বলে আমি স্বপ্ন দেখলাম যে আমার একটা হুজুরের মতো লোক চাপ দাঁড়িয়েলা মাথা টুপি পরে আমার জবাই দিতেছে। তো এটা কিভাবে কোইনসিডেন্ট কিভাবে মিললো, গার্লফ্রেন্ড এর স্বপ্ন দেখে বাসায় আসলো, ওই ছেলে ওই স্বপ্ন দেখে উঠে কান্না করতেছে, তো সবাই নোটিস করলো ওই ছেলেটার গলায় পাতলা একটা দাগ, মানে কেউ যদি ধারালো কোনো কিছু আমাদের গলায় রেখে চাপায় দেয় যতটুকু কাটবে ততটুকু। তো ওই বাসার আরেকটা ঘটনা আছে ওই ছেলেরই, তো ওই ছেলে গার্লফ্রেন্ড এর সাথে কি প্রবলেম নাকি ছাদ উঠেছে সুইসাইড করবে, মারাই যাবে এই করবে না, তার ফ্রেন্ড ফ্রেন্ডের ফোন দিয়ে বলতেছে এরকম এরকম আমি থাকবো না সুইসাইড করবো। তো ওই ফ্রেন্ডটা দৌড়ায় গেছে, আসার পর ওই ফ্রেন্ডটা দেখা বলে কি রে তুই মানে খুবই নরমাল ছিল, ফোনে যেরকম ছিল সামনে সামনে এরকম ছিলই না, বলে কি হয়েছে, তখন বলতেছে যে একটা আপু আমার হাত ধরে আমারে নিয়ে ছাদে টাঙ্কির সামনে চলে গেছে, তারপর আমার কিছু মনে নেই, আপুর আমি এখনো খুঁজতেছি, আপু কই গেল, ওই ঠিক রেড শাড়ি পরা আপুটা। ওই বাসা অনেকেই দেখেছে ওই বাসার টাঙ্কির উপরে একজন বসে থাকে, পা ঝুলায় মাঝে 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 উকি দেয়, তো মুরব্বীরা বলে ওই বাসার ছাদে পড়ে আছে, কারো ক্ষতি করার জন্য ওই বাসায় আছে না আমার ওদের বাসার মানুষের উপকার করার জন্য, এটা এখনো মিস্ট্রি। এই ছিল ভাই,
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং কষ্ট করে আসার জন্য, এবং আপনার দুটো ঘটনা আমরা শুনলাম। তো যাই হোক, আমরা এখন চলে যাব আরো একটা অডিও ক্লিপে এবং ফিরে আসবো সেই অডিও ক্লিপটার পরে, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর ইওর ফুড রেড এফএম এন্ড জু ফুড দে
এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম আলী হাসান রুবেল, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার গোছিহাটা গ্রামে, আর বর্তমানে আমি ইরাকের কুর্দিস্তানে থাকি। যাই হোক, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, জানি না এটা বিশ্বাস করলেন কিনা, কিন্তু এটা একটা বাস্তব ঘটনা। যাই হোক, আমি আমার ঘটনায় যাই। ঘটনাটা ছিল আপনার 2004 সালের বন্যা চলাকালীন সময়ে, আর ঘটনাটা ঘটে আপনার কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায়। তো নিকলি উপজেলায় এমন কিছু গ্রাম ছিল যে গ্রামগুলোতে আপনার বন্যা চলাকালীন সময়ে কেউ যদি মারা যেত তো লাশগুলা দাফন করার মতো ব্যবস্থা ছিল না। তো এই সময় কেউ যদি মারা যেত তাহলে নৌকায় ভাসিয়ে দেওয়া হতো, আর পাশের এই লাশের পাশে একটা কাগজে লেগে দেওয়া হতো যাতে লাশটাকে দাফন দাফনের ব্যবস্থা করা হয়। তো একদিন এমনই একটা লাশ আসে আপনার মোহরকোনা নামের একটা গ্রামে। তো ওই গ্রামের সবাই লাশটাকে নৌকা থেকে তুলে এনে দেখে যে কাগজ এরকম লেখা, যাতে লাশটাকে জানাজা পড়ে দাফন করানো হয়। সবাই লাশটাকে জানাজা টানাজা পড়ে গুজল টুজল করে জানাজা পড়ে তারপর লাশটাকে দাফন করে। দাফন করানোর পর যে কবরে দাফন করা হয় ওই কবরে আপনার একজন লোক পাহারা দায়িত্বে থাকতো, উনি লাশ গুসল করাতো আর কবরস্থান পাহারা দায়িত্বে থাকতো। আর ওনার থাকার ঘরটা ছিল আপনার কবরস্থানের পাশেই, এক সাইডে ছিল। তো উনি যেদিন লাশটাকে আপনার দাফন করে ওই দিন রাত আনুমানিক 12টা বা 1টার দিকে উনি দেখতে পায় যে নতুন যে কবরটা, যে কবরটার মধ্যে লাশটাকে দাফন করা হয়েছে, ওই কবরের পাশে সাদা কাফনে মরানো একটা কিছু পড়ে আছে। প্রায় তখন রাত 1টার মতো বাজে, উনি কি করে লাইট দিয়ে দেখে, দূর থেকে দেখে দেখে কবরস্থানের ভিতরে যাই গিয়ে দেখতে যায় যে জিনিসটা কি। তো উনি কবরস্থানের পাশে গিয়ে দেখে যে আজকে যেই সন্ধ্যাবেলা যে লাশটাকে দাফন করা হয়েছে সেম লাশটা কবরস্থানের এক সাইডে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার কবরস্থানের কোনো মাটি খোঁড়া হয়নি। যদি কেউ লাশটাকে চুরি করে বা লাশটা আপনার কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তো কবরস্থানের আপনার কবরের যে উপরের মাটিগুলা ওইগুলা সরানো থাকবে, কিন্তু এমন কিছুই ছিল না। এটা দেখে উনি অনেক আশ্চর্য হয়। হওয়ার পর আপনার পাশে যে মসজিদ ছিল এই মসজিদে যায়, মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে। ইনি ইমাম সাহেব, এলাকার মানুষ আসে, সবাই এসে দেখে এই ঘটনা। ঘটনা দেখার পর আপনার সবাই তো অনেক আশ্চর্য হয়ে যায়। ইমাম সাহেব বলে ঠিক আছে কবরটা খোঁড়ো। তারপর উনি কবরটা আবার খুঁড়ে খোঁড়ার পর দেখে যে কবরের ভিতরে কোনো লাশ নেই। তারপর ইমাম সাহেব বলে আচ্ছা ঠিক আছে, লাশটাকে আবার দাফন এই কবরের দিয়ে মাটি দাও। তো আবার কবর দেওয়া হয় লাশটাকে। দেওয়ার পর আপনার ওই দিন সবাই চলে যায়, এই দিন আর কোনো কিছু হয় না। পরের দিন রাতে এই যে লোকটা কবরস্থান পাহারার দায়িত্বে থাকতো উনি আপনার স্বপ্নে দেখতে পায় যে দুইজন জুব্বা পরা লোক এসে কবরস্থান থেকে লাশটাকে উঠিয়ে মাটি এই কবরস্থানের এক সাইডে রেখে চলে যায়। তো উনি স্বপ্ন দেখে আর ওনাকে বলে যে এই এই লাশটাকে যেন এই কবরে দাফন না করা হয়, কারণ এখানে আগে থেকে একটা কবর ছিল। এই কবরটা ছিল আপনার একজন খুব পরহেজগার একজন মানুষের, আর যে লাশটাকে এই কবরের উপরে মাটি দেওয়া হয়েছে খবর দেওয়া হয়েছে ওই লাশটা ছিল আপনার একটা আত্মহত্যা করা লাশ, যেটা কিনা এলাকার কেউ জানতো না। তো এই স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পর ওনার ঘুম ভেঙে যায় সাথে সাথে। তখন প্রায় শেষ রাতের দিকে ওনার ঘুম ভেঙে ভাঙার পর উনি যাই গিয়ে আবার লাইট ধরে লাইট দিয়ে দেখে যে না, সেম অবস্থা, আগের মতো অবস্থা, এক সাইডে লাশ পড়ে আছে। তারপর উনি কি করে যে ভয়ে আর কাছে যায় না, তো পজরের আজান পড়ে, আজান পড়ার পর আপনার উনি হুজুরের কাছে যায়, হুজুরের ডেকে আনে, এলাকার মানুষের ডেকে আনে। আনার পর সবকিছু খুলে বলে যে আমি তো রাতে এরকম স্বপ্ন দেখছি আর স্বপ্নে আমার এরকম এরকম কথা বলছে। তো সবাই তো শুনে খুব আশ্চর্য হয়ে যায় আর সবাই বলে ঠিক আছে, হুজুর হুজুরকে বলে হুজুর এটা কি করা যায় আপনি একটা সলিউশন বের করে দেন। তারপর হুজুর বলে যে ঠিক আছে, এই আবার নতুন করে নতুন কবর খুঁড়ে এটাকে দাফন করা হোক, কিন্তু এই কবর উপরে যেন আর দাফন না করা হয়। তারপর হুজুরের কথা মতো আবার নতুন জায়গায় কবর খোঁড়া হয়, করে ওই দিন আবার নতুন করে এটাকে কবর দেওয়া হয়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল আমার ঘটনা, আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার,
সত্যি তাই বিশ্বাস করা না বা করাটা আপনার ব্যাপার। কিন্তু ঘটনা আপনারা এনজয় করছেন দেখতে পাচ্ছি অনেকেই, এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাকে লিখছেনও। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তাসনিম হাসান তুষার, আমাদের সঙ্গে আছেন অপূর্ব মাহমুদ বরং, আর আজকে যেহেতু গেস্ট কম আমরা আরেকটা অডিও ক্লিপ শুনে আসতে পারি, এবং আমাদের কাছে আরো একটা অডিও ক্লিপ রয়েছে, সেই অডিও ক্লিপটা আমরা এখন শুনে আসবো। চলুন শুনে আসি আরো একটি ঘটনা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তন্নি, আমি সিলেটের একটা প্রাইভেট মেডিকেলে পড়ি ফোর্থ ইয়ারে। তো ঘটনাটা ছিল হচ্ছে গিয়ে যখন আমি ক্লাস নাইনে পড়ি, তখন ঘটনা ছিল এরকম যে আমি স্যারের কাছে পড়তেছিলাম বাসায়, অ্যান্ড আমার বাসায় সবাই চলে গেছিল একটা বিয়েতে এক্সেপ্ট আমি। আর আমার বাসায় একটা মেড ছিল, মেডটা রান্না করতেছিল রান্নাঘরে, অ্যান্ড আমাদের বাসাটা অনেক লম্বা, মানে অনেক লম্বা টাইপের বাসা, অনেক পুরানো দিনের বাসা, সো একটু অনেক লম্বা বারান্দা নিয়ে বা আসাম প্যাটার্নের যে বাসাগুলো থাকে ওই রকম। তো স্যারের কাছে পড়া শেষ আমি যখন রুমে ব্যাক করি, তখনও আমার বাসায় কোন মেম্বারই আসেনি, শুধু আমি ছিলাম আর ওই মেয়েটা ছিল বাসায়। তো আমি আমাদের রুমে আমার বই খাতাগুলো টেবিলে রাখি, তখন দেখি যে আমারই মতো, একদমই আমার মতো দেখতে একটা মেয়ে, মানে আমারই আরেকটা ড্রেস পরে সে মানে বিছানার মধ্যে বসে আছে জাস্ট একটা কর্নারে। এন্ড আমি যখন তাকাইছি তখন সে আমার দিকে তাকাইছে, এন্ড শি জাস্ট স্মাইলড। এন্ড আমি মানে আমি মনে করছিলাম আমার মনের ভুল হয়তো বা যাই হোক না কেন, আমি মানে খুব অবাক হয়ে গেছিলাম দেখে, বা আমি কিছু বলতেছিলাম না। তো মানে আমি মানে প্রচন্ড অপ্রস্তুত ছিলাম ওই মোমেন্টটা, জাস্ট আমি বইটা রেখে আমি একটা দৌড় দিয়ে আমি জাস্ট মেয়েটার কাছে চলে যাই। তারপর আমি এই ধরনের কোনো কিছু ফেস করিনি কয়েকটা বছর। তা কয়েক বছর পর দুর্গা পুজোর টাইমে, লাইক 2018 এর ঘটনা, সেপ্টেম্বরে, তো সবাই গার্জের বাসে চলে যায়, নিচের তলায় জাস্ট আমি, আমার পাশের রুমে একজন আর তার পাশের রুমে একজন, মানে তিনজন মনে হয় আমরা ছিলাম, কিন্তু সেপারেট রুমে, আমি আমার রুমে একা ছিলাম। তো একদিন রাত্রে আমি পড়ছিলাম, পড়ার পর দুইটা থেকে তিনটার মধ্যে আমি ঘুমিয়ে যাই। তো ঠিক ফজরের আজানের ঠিক কিছুক্ষণ আগে আমি হঠাৎ করে ঘুম ভেঙে উঠার পর আমি দেখি যে আমার যে মানে আমার ফ্যান, আমার রুমের ফ্যান থেকে আমার লাশ আমার সামনে ঝুলছে। সেটা মানে আমার লাশ আমার সামনে ঝুলছে, মানে আমি কি বলবো আমি কি করবো আমি জানি না ওই মোমেন্টে। তো মানে আমারই একটা ওড়না দিয়ে পেঁচানো গলায় আমার লাশ আমার সামনে ঝুলছে। দ্য থিং ইজ দ্যাট আমি মানে আমার কাছে আমি যত মন্ত্র জানি আমি সব মন্ত্র একটা একটা করে মানে জাস্ট বলা শুরু করি। অ্যান্ড মানে ঠিক যখন মানে আমি আমার মন্ত্রগুলা মানে শেষ করি, মানে 108 বার আমার জপ হয়ে যায়, ঠিক তখন আজানটা দেয়। অ্যান্ড ওই আস্তে আস্তে মন্ত্র করা শুরু করার সাথে সাথে ওই জিনিসটি একটু একটু করে মিলানো শুরু করে, এবং যখন আজানটা স্টার্ট হয় তখন টোটালি জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, ওই জিনিসটা আমি দেখি নাই। আমার আমার গলায় কিছু তাবিজ থাকে অ্যান্ড কিছু স্টোন থাকে, যেগুলো হচ্ছে গিয়ে হরোস্কোপের জন্য দেওয়া হয়েছে, ওইগুলা আমি পড়ি সবসময়। ওই দিন আমি কোন একটা রিজনে খুলে রাখছিলাম, খুলে আমি ঘুমায় গেছিলাম, ওঠার পর আমি এই জিনিসগুলা দেখি। তো যাই হোক, আমি তাবিজ গুলা বা ওইগুলা আর কখনই খুলি নাই। সো আমি আর এই পর্যন্ত এগুলো কখনো কিছু ফেস করি নাই। আর আমি যেহেতু মেডিকেলে পড়ি, এখানে অ্যাকচুয়ালি সবাই মানে আমরা এইসব ব্যাপারে কখনোই বিশ্বাস করি না, বা উই স্লিপ উইথ বোনস এন্ড এভরিথিং, লাইক আমরা স্কেলেটন নিয়ে ঘুমাই বা ব্লা ব্লা ব্লা। মানে আমি যা যা দেখছি, আমি যারা এক্সপিরিয়েন্স করছি, সম্পূর্ণ সত্য ঘটনা। আর আমি অ্যাকচুয়ালি এরপরে আমি সাইকোলজিস্টও দেখাইছিলাম আমাদের কলেজের, যে ইফ ইটস সামথিং এলস, অ্যান্ড উনি অ্যাকচুয়ালি আমার কোন ধরনের কোনো ব্যাখ্যা দিতে পারেননি। কারণ সাইকোলজিক্যাল ব্যাখ্যা একটাই হইতে পারে যে হয়তো আমি একা ছিলাম, কোনো কারণে ভয় পাইছিলাম, বা কোন একটা হরর মুভি দেখছি, বা এর জন্য কিছু একটা বসছি আমার মাথায়। বাট আমি কখনোই হরর মুভি দেখি না বা এই ধরনের কোনো কিছু চিন্তা করি না। সো যাই হোক, এখানে আমি আমার ঘটনা শেষ করছি। উইথ বেস্ট উইশেস, ও ভূতেরা।
FM. The night comes alive. Bishash Korana Korata. Apnar Pepper.
Welcome back. The show is at 1:48 minutes. Shunchen Radio Futter FM. আর চলছে ভূত FM। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানার পর্যন্ত আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।